শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর এবং বাংলাদেশ ও ভারতে মঙ্গলবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে রোহিঙ্গা প্রসঙ্গে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের তামরু সীমান্তে আশ্রয় নেওয়া 6,500 রোহিঙ্গাকে দ্রুত ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার।
জিয়া অরফানেজ মামলা প্রসঙ্গে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন কারাবন্দী খালেদা জিয়া।
আরও রয়েছে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি 2 এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। জ্যেষ্ঠ পদস্থ এক যুদ্ধ পর্যবেক্ষক বলছেন, সিরিয়ায় বিদ্রোহী দখলীয় দামেস্ক উপকণ্ঠবর্তী পূর্বাঞ্চলীয় ঘোটায় মঙ্গলবার সরকারি বাহিনীর হামলা অভিযানে নিহত হয়েছে কমসে কম 45 ব্যক্তি। অবরুদ্ধ এলাকাটিতে 2015 পর সবচেয়ে প্রাণঘাতী সংঘাতপূর্ণ পরিস্থিতি এভাবেই সেখানে বহাল রয়েছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সোমবারের বিমান হামলায় গোলাবর্ষণে প্রায় 100 জন প্রাণ হারায়। দামেস্কের বিদ্রোহীদের গোলার আঘাতে মঙ্গলবার এক ব্যক্তি নিহত হয় বলে বলা হচ্ছে। সিরীয় রাজধানীর কাছাকাছি বিদ্রোহীদের এটাই শেষ প্রধান মজবুত ঘাঁটি এবং এখানকার এই হঠাৎ বর্ধমান সহিংসতা স্বভাবতই সে কারণে আন্তর্জাতিক পর্যায়ে মনোযোগ আকর্ষণ করছে। আন্তর্জাতিক রেড ক্রস মঙ্গলবার শঙ্কা ব্যক্ত করে বলেছে, এভাবে এটা চলতে দেয়া যায় না। জাতিসংঘের আঞ্চলিক মানবিক বিষয়াবলীর সমন্বয়ক পেনোস মমতোসিস বলেছেন, পরিস্থিতি এভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডারিকো মোগেরিনি এবং মানবিক সহায়তা বিভাগের প্রধান ক্রিস্টস স্টাইলিয়ানিডিস বলেছেন, আরও মৃত্যু যাতে না ঘটতে পারে তার নিশ্চয়তা বিধানে পূর্বাঞ্চলবর্তী গোটায় সহায়তা সামগ্রী পৌঁছিয়ে দিতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে দোষারোপ করছেন এই বলে যে 2016 প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার অবাঞ্ছিত হস্তক্ষেপের বিষয়টি তিনি ঠিকঠাক সামাল দেননি। সোমবার এক টুইট বার্তায় তিনি বলেন, 2016 নির্বাচন অবধি এবং তার পরেও ওবামা প্রেসিডেন্ট ছিলেন এবং রাশিয়ার অবাঞ্ছিত হস্তক্ষেপ নিয়ে কেন তিনি কিছু করেননি। এহেন অভিযোগ ট্রাম্প আগেও বেশ কয়েকবার করেছেন এবং একই সঙ্গে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে পূর্বসূরিকে দোষারোপ তিনি করেছেন। এর আগে সোমবার দিন ক্রেমলিনে অবাঞ্ছিত হস্তক্ষেপে সংশ্লিষ্টতার দায় অস্বীকার করা হয় এবং মুখপাত্র ডিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। এরই মাত্র কদিন আগে যুক্তরাষ্ট্রের অভিশংসক রবার্ট মোলার 13 জন রুশ নাগরিক এবং রাশিয়ার 3 অনৈতিক সংস্থাকে অভিযুক্ত করেন, নির্বাচনে বিঘ্ন ঘটিয়ে ট্রাম্পকে লাভবান করতে অবৈধ তথ্য বিরোধ চাগিয়ে তোলার দায়ে। গেল সপ্তাহে ফ্লোরিডার একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় 17 জনের প্রাণহানির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন আগ্নেয়াস্ত্রক্রেতাদের পরিচিতি শনাক্তি প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপের উদ্যোগ প্রয়াসের প্রতি সমর্থন জানাচ্ছেন বলে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে গতকাল সোমবার দিন। গুলি চালিয়ে ব্যাপক মানুষ হত্যা প্রতিরোধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দেশব্যাপী যে জোরালো আহ্বানের সাড়া জেগেছে তারই প্রেক্ষাপটে ট্রাম্পের এ সমর্থন জানা গেল। সোমবার দিন শেষে দ্য ওয়াশিংটন পোস্ট ABC নিউজ পরিচালিত যে সমীক্ষা ফলাফল প্রকাশ করা হয় তাতে দেখা যাচ্ছে এ সমীক্ষায় অংশগ্রহণকারীদের 86% নিজেদেরকে ডেমোক্র্যাট দলীয় বলে পরিচয় দিয়েছেন এবং তারা অভিমত ব্যক্ত করেছেন যে আগ্নেয়াস্ত্র আইনে আরও কড়াকড়ি থাকলে ফ্লোরিডার ওই গুলিবর্ষণ ঘটনা আটকানো যেত। ওই সমীক্ষাধীন রিপাবলিকানদের 67% বলেছেন আইনের কড়াকড়িতে ওই হত্যাকাণ্ড প্রতিরোধ হতো না। দুপক্ষেরই 3/4 বেশির বক্তব্য এই যে মানসিক অসুস্থতার পর্যবেক্ষণ প্রক্রিয়া এবং চিকিৎসা ব্যবস্থা আরও বেশি কার্যকর করা গেলে ওই ধরনের ঘটনা প্রতিরোধ করা যেতে পারে। সমীক্ষাধীন 77% বক্তব্য যে যুক্তরাষ্ট্রে ব্যাপক আগ্নেয়াস্ত্রের গুলিবর্ষণ প্রতিরোধে কংগ্রেস যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না, আর 62% বলছে এ ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা ডোনাল্ড ট্রাম্পের তরফে গৃহীত হচ্ছে না।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের তমরু সীমান্তের নোম্যান্সল্যান্ডে আশ্রয় নেওয়া 6,500 রোহিঙ্গাকে দ্রুত ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। মঙ্গলবার মিয়ানমার সীমান্তের ঢেকুবুনিয়ায় দুদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক শেষে বাংলাদেশ প্রতিনিধিদল দেশে ফিরে সাংবাদিকদের একথা জানিয়েছেন বলে জানাচ্ছেন জহুরুল আলম তাঁর রিপোর্টে।
বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান বলেন, সীমান্তে নোম্যান্স ল্যান্ডে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবিলম্বে ফিরিয়ে নিয়ে পুনর্বাসন এবং বাড়িঘর ফেরত দেবে বলে জানিয়েছে মিয়ানমার প্রতিনিধি দল। রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়েও মিয়ানমার প্রতিনিধি দল তাদের আশ্বস্ত করেছে বলে জানান বিভাগীয় কমিশনার। এদিকে শুক্রবার বাংলাদেশ মিয়ানমার স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রত্যাবাসনের জন্য 8,032 জন রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তরের পরও সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে আসা অব্যাহত রয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা জানিয়েছেন, গত শনি এবং রোববার দুই দিনে মিয়ানমার থেকে 383 জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ বলছে, বিশ্বের দরিদ্রতম দেশগুলোর কিছু সংখ্যক সদ্যজাত শিশু সন্তানদের মৃত্যুর আশঙ্কা তুলনামূলকভাবে বিশ্বের সবচেয়ে বিত্তবৈভবের দেশগুলোর চেয়ে নিরাপদ দেশগুলোর তুলনায় 50% বেশি। জাতিসংঘ শিশু সংস্থা বলছে, সদ্যজাত শিশু সন্তানদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হল পাকিস্তান। সেখানে সদ্যজাত 1,000 শিশু সন্তানের ভেতরে 46টিরই মৃত্যু ঘটে জন্মের এক মাস কাল পূর্ণ হবার আগেই। ইউনিসেফের এই রিপোর্ট আজ মঙ্গলবারই প্রকাশিত হয়েছে, মূলত বিশ্বজুড়ে সচেতনতা গড়ে তোলবার লক্ষ্য নিয়ে। ইতিমধ্যে বিশ্বজুড়ে নবজাতকদের সুরক্ষা দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে মঙ্গলবার থেকে বাংলাদেশেও প্রচার কার্যক্রম শুরু করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। জানাচ্ছেন জহুরুল আলম তার আরেকটি রিপোর্টে।
সহস্রাব্দ উন্নয়নের চতুর্থ লক্ষ্যমাত্রা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ নবজাতকের মৃত্যু কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও বিশ্বের যে 10টি দেশে সবচেয়ে বেশি নবজাতকের মৃত্যু হয়, বাংলাদেশ এখনও সেই তালিকায় রয়ে গেছে। ইউনিসেফের এক বিবৃতিতে এই প্রচারাভিযানের মাধ্যমে প্রতিটি শিশুকে বাঁচিয়ে রাখার জন্য সরকার, স্বাস্থ্যসেবা প্রদানকারী দাতা সংস্থা, বেসরকারি খাত, পরিবার এবং ব্যবসায়ী খাতকে তাদের নিজ নিজ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ ছাড়াও ইথিওপিয়া, গিনি বিসাও, ভারত, ইন্দোনেশিয়া, মালাউই, মালি, নাইজেরিয়া, পাকিস্তান এবং তানজানিয়া এই প্রচার অভিযান চালানো হবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি দুইয়ের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত আজ মঙ্গলবার। ওড়িশা উপকূলের আব্দুল কালাম দ্বীপ থেকে 2,000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় বলে জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায় তাঁর রিপোর্টে।
আজ ভারতীয় সময় সকাল 8:38 ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়। পরীক্ষামূলক উৎক্ষেপণের কাজ পরিচালনা করেছে সেনা স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড। 20 মিটার লম্বা অগ্নি দুই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ওজন 17 টন এবং তা 1,000 কেজি ওজনের অস্ত্র 2,000 কিলোমিটার পর্যন্ত বয়ে নিয়ে যেতে পারে। ডিআরডিওর এক বিজ্ঞানী জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর মহড়া হিসেবে এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
25 বছরের কারাদণ্ডে দণ্ডিত অবস্থা থেকে মুক্তি পেতে ক্ষমা মঞ্জুরি লাভের মাত্রই কয়েক সপ্তাহ পর পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি আবার আদালতের কাঠগড়ায় গিয়ে হাজির হবার নির্দেশ পেলেন ভিন্নতর এক মানবাধিকার লঙ্ঘনের মামলায়। দেশটির জাতীয় ফৌজদারি আদালত গতকাল সোমবার রায় দিয়েছে, 1992 সালে আধাসামরিক একটি গ্রুপের হাতে 6 কৃষকের হত্যার দায়ে 79 বছর বয়সী ফুজিমোরি দোষী সাব্যস্ত হতেও পারেন। কানাডার ফিগার স্কেটার টেসা ভার্চু এবং স্কট মোয়ের আজ মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার পিয়ংচাংয়ের শীতকালীন অলিম্পিকে উপস্থিত দর্শকবৃন্দকে মন্ত্রমুগ্ধ করে সোনা জিতে নিলেন। এতে তৃতীয় স্থানে ব্রোঞ্জ জিতেছেন আমেরিকার ভারবোন জুটি মাইয়া এবং অ্যালেক্স শিবুতানি। ওদিকে রুশ অলিম্পিক কমিটি নিশ্চিত করে জানিয়েছে যে রুশ এক ক্রীড়াবিদ নিষিদ্ধ মেলডোনিয়াম দ্রব্য সেবন করেন বলে যে পরীক্ষার ফলাফলে জানা যায় সেটি সঠিক সংবাদ। রুশ প্রতিনিধি দল জানায়, এ ঘটনায় আমরা যার পর নাই মর্মাহত, তবে তারা এও বলেন যে স্কট দেশীয় ক্রীড়া কার্লিংয়ের ওই ক্রীড়াবিদ আলেকজান্ডার ক্রুশেলনিটস্কি একবারই মাত্র ওই নিষিদ্ধ দ্রব্য মেলডোনিয়াম সেবন করেন। হৃদযন্ত্র সমস্যার জন্য এ দ্রব্য সেবন করা হয়ে থাকে এবং এতে করে ক্রীড়াবিদদের তেজস্বিতা বাড়াতে সাহায্য হয়। 2016 সালে এটিকে ক্রীড়াক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছিল। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 190 মিটার ব্যান্ডে, 1575 কিলোহার্টজে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন কারাবন্দী খালেদা জিয়া। 1223 পৃষ্ঠার আপিল আবেদন জমা দেন খালেদার পক্ষে কয়েকজন আইনজীবী। আপিলে বলা হয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্ট প্রতিষ্ঠায় খালেদা কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
এই আপিলের শুনানির জন্য গ্রহণ করা হবে কি না, বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার সিদ্ধান্ত নেবে। আপিলের পর খালেদার আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মজুদ আহমেদ এই সংবাদদাতাকে বলেন, কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণ ছাড়াই মামলাটি দায়ের করা হয়। কোনো সাক্ষীও বলেননি খালেদা দুর্নীতি করেছেন।
এই রায়টা সেলফ কন্ট্রাডিক্টরি এবং উইদাউট এনি এভিডেন্স তারা এই বিচারক বেগম জিয়াকে সাজা দিয়েছে। কোনো কোনো প্রত্যক্ষ কোনো অভিযোগ নাই, পরোক্ষ কোনো অভিযোগ নাই। উইটনেসরা যারা আপনার সাক্ষীরা ওনার সম্পর্কে কিছুই বলে নাই। তারপরে কিছু জাল কাগজপত্র তৈরি করে তারা এই মামলাটা দাঁড় করিয়েছে।
রায়ে তো বলা হয়েছে খালেদা জিয়া দোষ স্বীকার করেছেন, এ সম্পর্কে আপনার মন্তব্য কি?
অ্যাবসলিউট রাবিশ, মিথ্যা কথা। দুটো কারণ বলি, আমাদের কাছে তো অরিজিনাল 342 স্টেটমেন্ট আছে এবং এই 342 স্টেটমেন্টটা রেকর্ডেও আছে, এনিবডি ক্যান গো অ্যান্ড ফাইন্ড আউট। ওখানে ছিল প্রশ্নবোধক চিহ্ন, সেই প্রশ্নবোধক চিহ্নটা তুলে দিয়ে ওখানে দাঁড়িয়ে দিয়ে দিয়েছে, অথচ অরিজিনালি ওই প্রশ্নবোধক চিহ্নটা আছে। আমি কি মানে সেন্টেন্স ওয়াজ সামথিং লাইক যে আমি কি দুর্নীতি করেছি, বলে যে হ্যাঁ আমি দুর্নীতি করেছি, বলে দিল, কনফেশন হয়ে গেল। এই মানুষের একটা সীমা থাকা দরকার।
গত 8ই ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে 5 বছরের সাজা ও 2,10,00,000 টাকা জরিমানার রায় দেন। ওদিকে হবিগঞ্জে খালেদার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের ছোড়া রাবার বুলেটে অন্তত 20 জন আহত হয়েছেন। মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লালমনিরহাটে পুলিশ মিছিলে বাধা দিয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বাংলা ভাষা শেখানো যাবে না, এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে দার্জিলিং পশ্চিমবঙ্গের বাইরে নয়। তাহলে রাজ্য সরকার যদি সেখানে স্কুলে বাচ্চাদের বাংলা শেখাতে চায় তাতে ক্ষতি কি? বিষয়টি সম্পর্কে বিস্তারিত শোনাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের করা এই সংক্রান্ত মামলায় অত্যন্ত স্পষ্ট ভাষায় এই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এ কে সিক্রি এবং বিচারপতি অশোক ভূষণের বেঞ্চে তাদের মক্কেল গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুংকে রাজ্য সরকার অহেতুক হেনস্থা করছে বলে অভিযোগ করেন আইনজীবী পি এস পাটওয়ালিয়া। তখনই প্রসঙ্গক্রমে তিনি বলেন, আচমকা দার্জিলিংয়ে বাংলা ভাষা শেখা আবশ্যিক করার চেষ্টা করেছে রাজ্য সরকার, এতে গোর্খাদের ভাবাবেগকে আঘাত করা হয়েছে বলেই মনে করে গোর্খা জনমুক্তি মোর্চা। এই শুনেই বিচারপতি এ কে সিক্রি সরাসরি পাটওয়ালিকে প্রশ্ন করেন, বলেন, দার্জিলিংকে পশ্চিমবঙ্গের অংশ নয়, বাংলার মধ্যেই তো আছে, তাহলে আপত্তি কিসের? বিচারপতি সিক্রি এও বলেন, যদিও রাজ্য সরকার বাংলা ভাষা বাধ্যতামূলক করা হচ্ছে না বলেও বিভ্রান্তি কাটিয়েও দিয়েছে, তা সত্ত্বেও আমাদের প্রশ্ন, সরকার যদি ওখানে ছাত্রছাত্রীদের বাংলা শেখানোর উদ্যোগ নেয় তাহলে খারাপ কি? অন্য রাজ্যে তো রয়েছে। বিচারপতির এই প্রশ্নের মুখে পড়ে চুপ করে যান বিমল গুরুংয়ের আইনজীবী। তবে সর্বোচ্চ আদালতের বিচারপতির এই মন্তব্য দার্জিলিং সহ পাহাড়ের পড়ুয়াদের বাংলা ভাষা শেখানোর ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে উদ্যোগ নিয়েছিল তাতে শিলমোহর বলেই ওয়াকিবহাল মহলের অভিমত। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে গত বছরের আগস্ট মাস থেকে নতুন করে যে 7 লক্ষ রোহিঙ্গা শরণার্থী গিয়ে আশ্রয় নিয়েছে, সেই সংকট দিনে দিনে বেড়ে চলেছে। আশ্রয় প্রার্থীদের সমস্যা, বাংলাদেশ মায়ানমারের মধ্যে আলোচনা, চুক্তি এবং আন্তর্জাতিক মহলের উদ্বেগ নিয়ে শুনুন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন। জাতিসংঘ পলিসি কাউন্সিলের বিশেষ বিশ্লেষক টি কুমারের সঙ্গে কথা বলেছেন রোকেয়া হায়দার।
বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা চলছে। দুটি দেশের মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের নিজের দেশে ফিরিয়ে নেবার ব্যবস্থাও করা হচ্ছে, কিন্তু বাংলাদেশে আশ্রয় নেওয়া হাজার হাজার উদ্বাস্তু তাদের ভবিষ্যতের নিরাপত্তা, রাখাইন রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো সকল সুযোগ সুবিধা নিয়ে বেশ সেখানে গিয়ে স্বস্তিতে বসবাস করার নিশ্চয়তা দাবি করছেন। বাংলাদেশ ও মিয়ানমার দুই প্রতিবেশী দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এর সুষ্ঠু সমাধান কি সম্ভব? এই প্রশ্নের জবাবে জাতিসংঘ পলিসি কাউন্সিলের বিশ্লেষক টি কুমার বললেন,
ইটস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জেস ইন দ্য ওয়ার্ল্ড, নট অনলি ইন দ্য রিজন, দ্য সিচুয়েশন অফ রোহিঙ্গা, উইচ হ্যাজ ক্রস বর্ডার ইমপ্লিকেশন টু বাংলাদেশ।
এই পরিস্থিতি কেবল ওই অঞ্চলেই নয়, গোটা বিশ্বের জন্য এখন সবচেয়ে বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রায় 15 বছরের বেশি সময় ধরে আমরা রোহিঙ্গার সমস্যা নিয়ে আলোচনা করছি, কিন্তু সম্প্রতি তা দারুণ সংকট হয়ে উঠেছে। 6.5 থেকে 7 লক্ষ শরণার্থী বাংলাদেশ সীমান্ত পেরিয়ে গিয়ে সেখানে প্রবেশ করেছে। এটা বলাটা খুবই কঠিন যে কী করা যেতে পারে, তবে এই দুটি দেশের মধ্যে সম্পর্কটা খুব সহজ নয়। এর অবশ্য বেশ কয়েকটি কারণ রয়েছে, যেমন 2-3 বছর আগেও মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটি যেন বিচ্ছিন্ন ছিল। এই বিষয়টি বাদে আমি বলব বর্তমানে দেখতে হবে কীভাবে সবচাইতে সুষ্ঠু উপায়ে রোহিঙ্গা শরণার্থীদের, যারা মিয়ানমার থেকে বাংলাদেশ সীমান্তে চলে যাচ্ছে, তাদের নিজের রাজ্যে ফিরিয়ে নেওয়া সম্ভব হতে পারে। রোহিঙ্গাদের সংকট বিশ্বের এক মানবিক সমস্যার সন্দেহ নেই, যার শোচনীয় পরিণাম হতে পারে মিয়ানমারে রোহিঙ্গাদের খুবই সীমিত সুযোগ সুবিধা রয়েছে। কর্মসংস্থান, শিক্ষা, সাধারণ জীবনযাপনের নিম্নতম সুবিধা তাদের নেই, নেই কোথাও যাতায়াতের অধিকার, এমনকি তারা দেশের নাগরিকত্ব থেকেও বঞ্চিত। এই সকল সমস্যার সুরাহা কীভাবে করা যেতে পারে? এই প্রশ্নের জবাবে কুমার বললেন,
So I will say the priority number one is the treatment of them, which Bangladesh government is doing whatever they can do, but the international community should take more.
তিনি বললেন সেখানে মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত গুরুতর, তবে বাংলাদেশ যেভাবে সব কিছুর ব্যবস্থা নিয়েছে তাদের পক্ষে যতখানি সম্ভব তারা করছে। এখন আন্তর্জাতিক সমাজকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। যেমন সিরিয়ানরা যখন তাদের দেশ থেকে পালিয়ে যাচ্ছিল, সেই সময় সিরিয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজ যে পদক্ষেপ নিয়েছিল, সেই সংকটপূর্ণ পরিস্থিতিতে সেই ধরনেরই ব্যবস্থা নিতে হবে। বর্তমান রোহিঙ্গা সমস্যা থেকে নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি হচ্ছে কি? এই প্রশ্নের জবাব ছিল,
The biggest challenge everyone should be focusing is these issues, even it's there, you know, the armed struggle and the attacks and all the rest is there, that should not be used as an excuse.
জাতিসংঘ পলিসি কাউন্সিলের বিশ্লেষক বললেন, সবচেয়ে বড় সমস্যা যেদিকে সবার এখন মনোযোগ দেওয়া উচিত, হ্যাঁ সেখানে সশস্ত্র সংগ্রাম এসবই আছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গাদের মানবিক সাহায্যের সহায়তা দেবার বিষয়টি উপেক্ষা করা উচিত নয়। অদূর ভবিষ্যতে সেটাই হচ্ছে মানবাধিকারের ক্ষেত্রে সবচাইতে বিরাট চ্যালেঞ্জ। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার গ্রুপ, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, পশ্চিমী সরকার সবাই এখন রোহিঙ্গাদের নিপীড়নের বিষয়ে সোচ্চার, তবে একথা স্পষ্ট যে মিয়ানমার সরকারকেই এই সমস্যার সমাধান করতে হবে। রোহিঙ্গাদের অধিকার ও নাগরিকত্ব সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত করতে হবে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর আগামীকাল আমাদের হ্যালো ওয়াশিংটনের বিষয়, একুশে ফেব্রুয়ারি ও বাংলা ভাষা। আপনারা অংশ নিন, প্রশ্ন মন্তব্য করুন। প্রায় সপ্তাহ খানিক ধরে ভারতে একটি ব্যাংক জালিয়াতির ঘটনা নিয়ে তোলপাড় চলছে। এ নিয়ে কলকাতায় গৌতম গুপ্তের সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
ভারতে সাম্প্রতিককালের একটি বড় খবর হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে প্রায় 11,500 কোটি টাকার জালিয়াতির ঘটনা। এ নিয়ে ভারতে সংবাদ শিরোনাম হয়েছে। এসব বিষয় নিয়ে কথা বলছি কলকাতায় গৌতম গুপ্তর সাথে। গৌতম, ব্যাংক জালিয়াতির নায়কদের কি খুঁজে পাওয়া গেল?
নায়করা হচ্ছে মামা ভাগ্নি, আমি ঠাট্টা করছি না, সত্যি একজন মামা একজন ভাগ্নি। হ্যাঁ, মূল নায়ক হচ্ছেন নীরব মোদি। নীরব নামটা অদ্ভুত, কিন্তু সেই নীরবকে নিয়ে এখন সারা দেশ সরব। আর হচ্ছেন তার মামা সম্পর্কে, তিনি তার নাম হচ্ছে মেহুল। এরা দুজনেই উধাও। যতক্ষণে ভারতবর্ষে জানা গিয়েছে এরা এই টাকার নয়ছয় করেছেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে তারপর আর চোকাননি, তারপরে লুক আউট নোটিস বের করেছে ভারত সরকার, অর্থাৎ কিনা একে যেখানে দেখা যাবে তাকে যেন সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়, বিমানবন্দরে বিশেষ করে নজরদারি থাকে। কিন্তু তারা তার আগেই উধাও। এবং এরা কোথায়, কেউ বলছেন অ্যান্টওয়ার্পে আছেন, কেউ বলছেন নিউ ইয়র্কে আছেন, কারো ধারণা হয়তোবা সৌদি আরবে থাকতে পারেন, মানে এটা একটা গেসিং গেমে গিয়ে দাঁড়িয়েছে, কেউ জানে না। কিন্তু একটা খোঁজ পাওয়া গিয়েছে, পাওয়া গিয়েছে মানে নীরব মোদি একটা চিঠি পাঠিয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। প্রসঙ্গত বলি, ভারতবর্ষের বৃহত্তম ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আর দু নম্বরে আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো সেখানে তিনি বলেছেন এই যে এত হাজার, প্রায় 11,500 কোটি টাকার কেলেঙ্কারিতে তারা যুক্ত বলে বলা হচ্ছে, এটা একদম বাজে কথা। তার মতে ব্যাংকের কাছে তাদের বকেয়া ঋণ 1,500 কোটি টাকার ও কম হবে, আর বাদ বাকিটা কোথা থেকে যে সরকার হিসেবে বাড়িয়েছে সেটা তাদের ধারণা নেই। উল্টে তারা, তিনি অভিযোগ করেছেন এই যে তাদের বদনাম হচ্ছে, তাদের দোকানে দোকানে পুলিশের রেড হচ্ছে, এর ফলে তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এর ফলে তাদের পক্ষে আর এই ঋণ কখনোই শোধ দেওয়া সম্ভব বলে মনে হচ্ছে না, অর্থাৎ হাত দিয়ে ফেললেন। বাংলা একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা, অর্থাৎ কিনা যাকে চোর বলে অভিযুক্ত করা হচ্ছে সরকারের তরফে, তিনি সরকারকে এক্ষেত্রে ব্যাংকে পাল্টা অভিযোগ করছেন যে তোমাদের জন্যই ওই খোয়া যাওয়া টাকা ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না।
ভারত সরকার বা আদালত এ সম্পর্কে কি কোনো হস্তক্ষেপ করবে?
করবে কিনা বলা খুব মুশকিল, কেননা সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের হয়েছে। সুপ্রিম কোর্ট দিন কতক পরে হয়তো সময় হলে মামলাটা শুনবে, কিন্তু কি করবে, কি সুপ্রিম কোর্ট তার কাউকে ধরে আনা যায় না, যাদের কোথাও চোখে দেখা যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সরকার, সে ভারী মজার কথা, অর্থমন্ত্রক থেকে বলা হয়েছে এ ব্যাপারে রিজার্ভ ব্যাংক কি করছিল, তাদের অডিটর আজকে স্বয়ং অরুণ জেটলি যিনি অর্থমন্ত্রী, তিনি বলেছেন এ তো যারা অডিটর এই ব্যাংকের তারা তাদের দায়িত্ব পালন করেননি, অর্থাৎ অন্যের সব দোষ, আমাদের কোনো দোষ নেই, ব্যাপারটা এই রকম।
মামা ভাগ্নে ছাড়া ওই সংস্থার আর কোনো কর্মী কি জালিয়াতিতে জড়িত ছিলেন?
এটা দেখা যাচ্ছে অলরেডি জোনা পাচেককে, মানে যারা ওই কি বলে মোদি এবং মেহুলের কোম্পানিতে ছিলেন, তাদের অন্তত জোনা 5-6 কে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে। কেননা এটা পরিষ্কার যে এদের সহায়তা ছাড়া এই এত বড় কেলেঙ্কারি সম্ভব ছিল না। আর ধরা পড়ছে একের পর এক ব্যাংকের ছোট বড় মেজো স্তরের কর্তারা।
আরেকটি বড় ব্যাংকেও জালিয়াতির খবর পাওয়া যাচ্ছে।
হ্যাঁ, সেটা হচ্ছে, এখন আর এই কলমটার তেমন নাম শোনা যায় না, রোটোম্যাক। রোটোম্যাক কলম বেশ 10-15 বছর ধরে খুব নাম করেছিল, এ 10-15 বছর আগেকার কথা এগুলো। তো তারা তাদের কাছ থেকে ব্যাংকগুলির বিভিন্ন ব্যাংকের পাওনা 3,695 কোটি টাকা। এক্ষেত্রেও ওই ঋণ নিয়ে তারপর আর ঋণ শোধ না দেওয়ার ব্যাপার, রোটোম্যাক কর্তা বিক্রম কোঠারি তাকে আজকে মানে এটা জানাজানি হওয়ার 3 দিন পরে আজকে পুলিশ আটক করেছে। তো তিনি অবশ্য যথারীতি বলেছেন আমাদের কোনো দোষ নেই, আমরা আমাদের সময় দিলেই আমরা টাকা ফেরত দিয়ে দেব। যে এই দুটো বড় কেলেঙ্কারি হলো সব মিলিয়ে তো 1,500,000 কোটি টাকা কয়েকদিনের মধ্যে ধরা পড়লো। এরা সবই সরকারি ব্যাংক, আবার বেসরকারি ব্যাংকও অনেক আছে, সেখানে মানে কারা বেশি স্বচ্ছ, কারা কোন ব্যাংকে কোন ধরনের ব্যাংকে দুর্নীতি সবচেয়ে কম হয়, এরকম একটা প্রশ্ন উঠেছে। বিশেষ করে ভারত সরকারের চিফ ইকোনমিক অ্যাডভাইসার অরবিন্দ সুব্রামণিয়ান তিনি বলেছেন এবার বোধহয় পাবলিক সেক্টর ব্যাংকগুলোতেও বেসরকারি মালিকানা কিছুটা আসতে দেওয়া দরকার। সেই থেকেই এই বিবাদটা শুরু হয়েছে এবং ইউনিয়ন নেতারা সহমতই উল্টো কথা বলছেন। বেসরকারি ব্যাংকগুলোকে যদি বা বেসরকারি মালিকানাকে যদি সুযোগ দেয়া হয় সরকারি ব্যাংকগুলোতেও ছড়ি ঘোরানোর, তাহলে আরো কেলেঙ্কারি হবে। এবং অতীতে এক সময় সেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 14টা ব্যাংক যে ন্যাশনালাইজ করেছিলেন তার পিছনে একটা বড় কারণ ছিল, দুটো কারণ। এক হচ্ছে কয়েকটা নির্দিষ্ট বিজনেস হাউস তারা এই ব্যাংকগুলোকে চালাতো এবং নিজেদের প্রয়োজনেই বেশি এই এই ব্যাংকের টাকা ঋণ তারা ব্যবহার করত, এবং ছোট ছোট যারা ব্যবসায়ী যারা ঋণ চাইতেন তারা পেতেন না, কাজেই আবার সেই জমানা ফিরে আসবে। এই হচ্ছে ইউনিয়নের বক্তব্য।
গৌতম গুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারে শুরু হচ্ছে আমাদের ইংরেজি শিক্ষার নিয়মিত পরিবেশনা এভরিডে গ্রামার।
আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম ইংরেজি ভাষা শেখার এই অনুষ্ঠান এভরিডে গ্রামারে। অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, আজকে এই ইংলিশ গ্রামারের আরেকটা খুব মজার দিক নিয়ে আমরা আলোচনা করব।
কোনটা সেটা?
সেটা হচ্ছে মেবি এবং মেবির মধ্যে পার্থক্য।
আচ্ছা, আপনি বললেন মেবি এবং মেবির মধ্যে পার্থক্য, কিন্তু দুটোই তো একই রকম শোনালো।
তুমি ঠিকই বলেছো, আসলে মেবি এবং মেবি দুটোই একরকম শোনায়, তবে এখন শোনা যাক এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা।
Maybe versus maybe is really about the difference between maybe as one word or maybe as two words.
হ্যাঁ, এখন তো বেশ সহজেই মনে হচ্ছে। এখানে মেবি এবং মেবি এর মধ্যে হচ্ছে একটা মেবি হচ্ছে এক শব্দ হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং আরেকটা মেবি দুটো শব্দ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
একদম ঠিক বলেছো সাবরিনা, আসলে এই দুটো শব্দ মেবি এবং মেবি শুনতে অনেকটা একরকম, কিন্তু এদের মধ্যে লেখার স্টাইলে একটা পার্থক্য আছে, যেটা একটু আগে সাবরিনা বললো, একটি একসঙ্গে এবং আরেকটি আলাদাভাবে। কিন্তু সাবরিনা, লেখার স্টাইলে পার্থক্যটাই কি কেবল পার্থক্য, নাকি এর অন্য কোনো পার্থক্য আছে, অর্থের দিক দিয়ে কোনো পার্থক্য আছে কি?
তা তো আমি ঠিক জানি না।
আচ্ছা, তাহলে শোনা যাক এই ব্যাখ্যা।
Well, actually, it's a little bit more than that. Maybe as one word is an adverb and means possibly.
কি? বুঝতে পারলে কিছু?
হ্যাঁ, এখানে মনে হচ্ছে বলা হচ্ছে যে মেবি যখন এক শব্দ হিসেবে ব্যবহার করা হয় তখন তা অ্যাডভার্ব, আর তাছাড়া কোনো কিছু ঘটতে পারে এরকম ক্ষেত্রে মানে সম্ভবত অর্থে মেবি ব্যবহার করা হয়।
বাহ, একদম ঠিক বলেছো তুমি। একটু আগে কাভে সে কথাটাই আমাদের বললো, এবার লুসিয়ার কাছে জেনে নেওয়া যাক এর ব্যবহারের উদাহরণগুলো।
Maybe it will rain tomorrow. Maybe we should visit Anne later.
এগুলো তো বেশ সহজ মনে হচ্ছে, যেমন এখানে বলা হচ্ছে কাল হয়তো বৃষ্টি হবে, এবং আবার বলা হচ্ছে যে আমাদের হয়তো উচিত হবে অ্যানকে পরে দেখতে যাওয়া।
হ্যাঁ ঠিক বলেছো, তার মানে এই বাক্যগুলো মেবি ইট উইল রেইন টুমরো কিংবা মেবি উই শুড ভিজিট অ্যান, এগুলোর গ্রামাটিক্যাল স্ট্রাকচার কি বলতে পারো?
না তা ঠিক আমি বুঝতে পারছি না।
আচ্ছা তাহলে এখন এই ব্যাখ্যা শুনে এর গ্রামাটিক্যাল স্ট্রাকচার বুঝে নেওয়া যাক।
Maybe often comes in front of a subject and verb. The common structure for maybe as an adverb is maybe plus subject plus verb plus the rest of the sentence.
হ্যাঁ, কাভে যেমনটি বলছিল যে সাধারণত maybe সাবজেক্ট এবং ভার্বের সামনে বসে, অর্থাৎ আগে বসে, তাহলে অ্যাডভার্ব হিসেবে মে বি ব্যবহারের সাধারণ স্ট্রাকচারটা হচ্ছে মে বি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ বাদ বাকি শব্দগুলো, বাদ বাকি বাক্য।
হ্যাঁ, তার মানে হচ্ছে মানে বাক্যের শুরুতেই মে বি বসে, তারপরে সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, তারপর বাকি বাক্যটুকু বসে। যেমন বলা যায় এখানে যে মে বি We should visit Anne later.
বাহ, চমৎকার বলেছো। এবার দুটি আলাদা শব্দ হিসেবে maybe ব্যবহারের নিয়ম জেনে নেওয়া যাক।
Maybe is two words. These words are broken down like this. May is a modal verb that indicates something is possible. Be is the main verb. The sentence structure is subject plus may plus be plus the rest of the sentence.
কি হলো সাবরিনা, কিছু বুঝতে পারলে?
হ্যাঁ, এখানে আমার মনে হচ্ছে লুসিয়া বলছে মেবি যখন দুটি আলাদা শব্দে ব্যবহার করা হয় তখন মে শব্দটি মডেল ভার্ব এবং বি শব্দটি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়।
বাহ, তাহলে তো তুমি এর ব্যবহার সম্পর্কে, নিয়ম সম্পর্কে বেশ বুঝতে পেরেছো।
হ্যাঁ তা বুঝতে পেরেছি, আমি নিয়মটা বুঝতে পেরেছি, তবে মডেল ভার্বের ব্যাপারটা আমি এখনো বুঝতে পারিনি।
আচ্ছা, মডেল ভার্ব হচ্ছে মে। আসলে সম্ভাবনা, সক্ষমতা, অনুমতি, পরামর্শ, অভ্যেস, এসব অর্থেই মূল ভার্বের সঙ্গে যে ভার্ব ব্যবহার করা হয় তাকেই মডেল ভার্ব বলা হয়।
যেমন
যেমন একটু আগেই যে আমরা শুনলাম মে, সেখানে তো সম্ভাবনা বা সম্ভব অর্থে এই ভার্ব ব্যবহার করা হয়েছে। আর তাছাড়া আরও মডেল ভার্বের উদাহরণ আছে কিন্তু, যেমন ক্যান, কুড, উড, মাস্ট ইত্যাদি। তবে এখন শোনা যাক দুটো আলাদা শব্দরূপে মে বি ব্যবহার করে কয়েকটি বাক্য।
আই মে বি আ লিটল লেট ফর লাঞ্চ।
ওয়েল, ডিড ইউ এনজয় আওয়ার লেসন টুডে?
Maybe I did. Maybe I didn't.
Well, I hope you did, since we may be doing another one soon.
এটা তো এখন একদম পরিষ্কার হয়ে গেল।
হ্যাঁ, আর ওই যে কাভে বললো maybe I did, maybe I didn't, সেটা কি রকম?
আমার মনে হচ্ছে এখানে maybe একটা শব্দ হিসেবেই ব্যবহার করা হয়েছে।
হ্যাঁ, একদম ঠিক বলেছো। তবে এখন তো আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে আসলো, আর এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েব পেজে, আমাদের ফেসবুক ফ্যান পেজেও।
হ্যাঁ, আর জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com। তাছাড়া আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
জানাতে ভুলবেন না যেন আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। আজকের এই আয়োজন থেকে ওঠার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এবারে শুনুন সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হচ্ছে।
যুক্তরাষ্ট্র সরকার ইরানে মানবাধিকার এবং মৌলিক অধিকার পালনের কারণে অন্তত 29 জন প্রতিবাদকারীদের গ্রেফতারের খবরে নিন্দা প্রকাশ করেছে। প্রতিবাদকারীরা মহিলাদের বাধ্যতামূলক হিজাব পরিধানের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নেওয়ার্ড লিখিত এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ধর্মীয় মতামত প্রকাশের এবং শান্তিপূর্ণ অধিকার পালনের সপক্ষে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান সরকারের কাছে ইরানি জনগণই এখন সর্ববৃহৎ ভীতির অন্যতম কারণ। সেই ভীতি আবারও প্রতিষ্ঠিত হয়েছে মহিলাদের প্রতি ইরান সরকারের প্রতিক্রিয়ার মাধ্যমে, যারা বাধ্যতামূলক হিজাব পরিধানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রতিবাদরত এবং হিজাব উন্মোচিত মহিলাদের ছবি দ্রুত ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন পুরুষ এবং হিজাব পরিহিত মহিলারাও বাধ্যতামূলক হিজাব পরিধানের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন। যারা ডিসেম্বরের শেষভাগে বিশাল সরকার বিরোধী বিক্ষোভের প্রাক্কালে ইরানের ইনকালাব সড়কে অল্পবয়সী ইরানি মহিলাদের প্রতিবাদে বিক্ষোভে উৎসাহিত এবং উজ্জীবিত বোধ করেছেন। ইরানে একসময়ে কারাদণ্ডপ্রাপ্ত যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি সাংবাদিক ওমিদ মেমারিয়ান সংবাদ মাধ্যমে লিখেছেন, বাধ্যতামূলক হিজাব পরিধানের বিরুদ্ধে এই বিক্ষোভ লড়াই হিজাব পরিধান ভালো না মন্দ সে কারণে নয়, এটা তাদের ইচ্ছা বা সমতার প্রশ্ন। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের 2016 সালের মানবাধিকার রিপোর্টে বলা হয়েছে যে ইরানে মহিলাদের অধিকার বস্তুত সমাজের প্রতিটি ক্ষেত্রে সীমিত। তাদের জন্য বাধ্যতামূলক হিজাব পরিধান শুধু নয়, আইনের আদালতে তাদের জবানবন্দির গুরুত্ব পুরুষের জবানবন্দির অর্ধেক বলে ধরা হয়। মহিলারা নাগরিকত্ব তাদের সন্তানদের অথবা নাগরিক নন এমন কারুর কাছে হস্তান্তর করতে পারেন না। উচ্চতর রাজনৈতিক পদে দাঁড়াতে তাদের বাধা দেয়া হয়। সামাজিক এবং আইনি প্রতিবন্ধকতা তাদেরকে শিক্ষাগত এবং পেশাগত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে এবং কতিপয় অপরাধের জন্য তাদের সামঞ্জস্যহীনভাবে শাস্তি ভোগ করতে হয়। তবে ইরানের মহিলারা এর চাইতেও আরও বেশি আশা করতে পারেন। পরিপূর্ণ মৌলিক মানবাধিকার তারা আশা করতে পারেন, যে অধিকারের দাবি বর্তমানে বাধ্যতামূলক হিজাব পরিধানের বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যমেই পরিস্ফুট হয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নিওয়ার্ডের ভাষায়, জনগণকে তাদের পছন্দের কাপড় পরতে এবং যে ধর্মে তারা বিশ্বাসী তা পালন করতে দিতে হবে। তাদের ইচ্ছা থেকে বঞ্চিত করা হবে তাদের স্বাধিকার এবং সম্ভ্রমের প্রতি আঘাতসমূহ।
এতক্ষণ সম্পাদকীয় শুনছিলেন। এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবারে একুশ নিয়ে আমাদের বিশেষ আয়োজন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এই মুহূর্তে 20 ফেব্রুয়ারি দুপুর, আর কয়েক ঘণ্টা পর বাংলাদেশে একুশের প্রথম প্রহর। 1952 সালের এই দিনে বাংলা ভাষার জন্য আত্মদান করেছিলেন রফিক সালাম বরকত আরও অনেকে। আজ তাদেরকেই শ্রদ্ধা ভরে স্মরণ করে বাংলাদেশ ও প্রবাসে বসবাসকারী গোটা বাঙালি জাতি। বাংলাদেশের মতো বিশাল আকারে না হলেও যুক্তরাষ্ট্র ও ক্যানাডা সহ বিশ্বের সর্বত্রই প্রবাসী বাংলাদেশি এবং বাঙালি যথাযোগ্য মর্যাদায় পালন করেন 21 ফেব্রুয়ারি। এবারও সকলেই প্রস্তুত একুশে পালনের জন্য। প্রবাসী একুশ পালন নিয়ে এখন সেলিম হোসেন কথা বলছেন ক্যানাডা প্রবাসী কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও নিউ ইয়র্ক প্রবাসী আবৃত্তিকার মিথুন আহমেদের সঙ্গে।
ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা রক্ত, বৃষ্টি নামে। বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমীরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। প্রভাত ফেরির জন্যে গোটা বাঙালি জাতি প্রস্তুত। কিছুক্ষণ পরেই যুক্তরাষ্ট্র এবং পৃথিবীর অন্যান্য স্থানে বসবাসকারী বাংলাদেশিরা, বাঙালিরা 21 ফেব্রুয়ারিতে ভাষার জন্য আত্মদানকারী, বাংলা ভাষার জন্য আত্মদানকারী সেই মহান বীরদের স্মৃতি স্মরণ করে পুষ্পস্তবক অর্পণ করবেন শহীদ মিনারগুলোতে। আর প্রবাসে বাংলাদেশ, বাংলা ভাষা এবং বাংলা ভাষার জন্যে আত্মোৎসর্গকারী সেই বীরদের কীভাবে স্মরণ করা হয় তা নিয়ে আজ আমরা সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কানাডা প্রবাসী কবি এবং নিউ ইয়র্ক প্রবাসী আবৃত্তিকার মিথুন আহমেদের সঙ্গে কথা বলছি। মিথুন আহমেদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি তো নিউ ইয়র্কে বহুদিন বসবাস করছেন, বাংলাদেশ থেকে আসার পরে নিউ ইয়র্কে বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় কমিউনিটি আমরা জানি, ওখানে 21 ফেব্রুয়ারি কিভাবে পালিত হয় একটু যদি বলেন।
এর মধ্যে মানে দুই যুগ পেরিয়ে গেছে এবং আস্তে আস্তে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবসের প্রতি মানে বাঙালিদের সম্পৃক্ততা দিন দিন বাড়ছে এবং নিউ ইয়র্কের বিশেষ করে এক সময় শুধুই মাত্র কুইন্সে ঘটা করে 21 ফেব্রুয়ারি শহীদ দিবস পালিত হতো, এখন শুধু কুইন্সে নয়, কুইন্সের বাইরেও বিশেষ করে বহু আগের থেকেই অবশ্য জাতিসংঘের সামনে 21 ফেব্রুয়ারি এই মধ্যরাত্রে প্রভাত ফেরির যে আয়োজনটি আবার দুই যুগেরও বেশি সময় ধরে পালিত হচ্ছে ম্যানহাটনে, সেটা তো আছেই, তাছাড়া জামাইকা এবং অন্যান্য জায়গাগুলোতেও অ্যাস্ট্রোডিয়াতে, কুইন্সের ছাড়াও ব্রনসে, ব্রুকলিনেও পালিত হচ্ছে এবং 21কে উপলক্ষ করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন ধরনের আয়োজন করছে। 21 চেতনা পরিষদ আয়োজন করছে তাদের সেমিনার, কবিতা আবৃত্তির অনুষ্ঠান করছে, বিশ্ববিদ্যালয় গুলো বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের একটা রীতি তৈরি করেছে বহু বছর ধরে, তারা এই 21কে সামনে রেখে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করছেন, ড্রামা সার্কেল করছে, নাটকের দলগুলো করছে, একসময় সমৃদ্ধ সাংস্কৃতিক জোট এটাকে আলাদা করে উদযাপন করত।
আচ্ছা, আমরা একটু সাইফুল্লাহ মাহমুদুল্লালের কাছ থেকে শুনি, কানাডা প্রবাসীরা 21 কিভাবে পালন করেন। আপনাকে স্বাগত জানাচ্ছি কবি সাইফুল্লাহ মাহমুদুল্লাল। হ্যালো,
হ্যালো,
জি, মিথুন আহমেদের সঙ্গে কথা বলছিলাম, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশিরা কিভাবে 21 পালন করেন সেই কথা বলছিলেন তিনি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কানাডায় বসবাস করছেন বেশ কয়েক বছর, ওখানে আপনারা কি করছেন বাংলা ভাষা?
সব জায়গায় একইভাবে 21 উদযাপন হয়, বিশেষ করে দেশের বাইরে। দেশের বাইরে যে একটি বিষয় থাকে, শুধুমাত্র নির্দিষ্ট দিনে 21 ফেব্রুয়ারিটা পালন হয়, যদিও পুরো মাসব্যাপী আমাদের বাংলাদেশে আয়োজন থাকে, কিন্তু প্রবাসীর নানান ছুটি এবং নানান সীমাবদ্ধতার কারণে সেটা ধরেন নির্দিষ্ট কোনো রোববার বা ছুটির দিনে হয়, কারণ সবাই কর্মব্যস্ত থাকে। আর প্রবাসীর যারা আমরা থাকি বা যারা প্রবাসে রয়েছেন তাদের দেশের টান, দেশপ্রেমটা আরো অনেক বেশি তীব্র, এটা সবাই জানেন। তাদের ভেতরে, বুকের ভেতরে যেন একটা আলাদা ছোট্ট একখণ্ড বাংলাদেশ প্রত্যেকে লালন করেন এবং প্রবাসীরা এই 21কে ভিন্নভাবে মর্যাদা দেন, কারণ বাংলাদেশে আমরা যখন কথা বলি বাংলার সংকটটা বুঝতে পারি না, কিন্তু আমরা যখন বাইরে আসি দেশের বাইরে তখন যে বাংলা ভাষার অন্যান্য ভাষার সঙ্গে বাংলা ভাষাকে বা যে আমি ব্যবহার করব আমার পরিবেশ, আমার পরিস্থিতি, আমার কাজের জায়গায় বা আমার কর্মক্ষেত্র বা যেখানে আমি যাচ্ছি, সব জায়গায় কিন্তু ভিন্ন ভাষা, ইংলিশ, ইংরেজি বা ফ্রান্স অন্য ভাষা, সেখানে আমরা অনুভব করতে পারি বাংলাটা আমাদের জন্য কতটা প্রয়োজন, যেটা দেশে থেকে অনুভব করা যায় না। আর কানাডার ব্যাপারটা একটু ভিন্ন, আজকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে পালন করছি সেটি কিন্তু কানাডা থেকে সূচনা করেছিলেন রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম, যাদের নামের সঙ্গে যুক্ত আছে ভাষা আন্দোলনের সেই সালাম রফিকের নামও, তো তারাই এই সূচনা করেছিলেন এবং সেটা পরবর্তীতে বাস্তবায়ন হয়েছে। আরেকটি বিষয় যে কানাডাতে এই মন্ট্রিয়ালে এখানে বসবাস করেছেন শহীদ মিনারের রাষ্ট্রের প্রথম নকশাবিদ হামিদুর রহমান, তিনি এখানে মারা যান, যদিও বাংলাদেশে তাকে কবর দেওয়া হয়েছে। তো ফলে নানাভাবেই প্রবাসীরা উদযাপন করে, তাদের গানের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, এবং তারা চেষ্টা করে যে কিভাবে একুশকে আরো নতুন মাত্রা দেওয়া যায়। ধরা যায় যে কানাডা হচ্ছে আমাদের মাল্টিকালচারের দেশ, এই কানাডায় বহুজাতিক ভাষার সমন্বয় এবং প্রত্যেকটি ভাষাকে, সংস্কৃতিকে আলাদাভাবে মর্যাদা দেওয়া হয়। আপনি জানেন যে অন্টারিও প্রভিন্সে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে পুরো মাসব্যাপী হেরিটেজ মাস হিসেবে ঘোষণা দিয়েছে গত বছর থেকে, এটা আমাদের জন্য যেমন গৌরব। একইভাবে মন্ট্রিয়ালে কিছু বাঙালি তারা সিটি কর্পোরেশনকে, সিটি অফ মন্ট্রিয়ালকে আবেদন জানিয়েছে যে একটি স্মারক ডাক টিকিট করার জন্য, এবং তারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছে, এতে পাস হয়েছে, তাদের অনুমোদন হয়েছে যে তারা একটি স্মারক ডাক টিকিটে বাংলাদেশের শহীদ মিনারকে সম্মান জানাবে।
আচ্ছা, প্রবাসে তো সাধারণত
কানাডা পোস্টের সঙ্গে কথা বলবে এবং তারপরে সিদ্ধান্ত নেবে, আমরা আশা করি আগামী বছর এটা আমরা পাবো।
আচ্ছা, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে যেখানে বাঙালিদের একটু বেশি সংখ্যা, সেসব জায়গাতে একুশে সহ বিভিন্ন বাংলাদেশি দিবস পালন করা হয়। তো একুশে ফেব্রুয়ারি যেহেতু আমরা পালন করি প্রতীকে একটি শহীদ মিনার স্থাপন করে, তো আপনার কানাডাতে কি কোথাও শহীদ মিনার স্থাপিত হয়েছে স্থায়ীভাবে, কিংবা কিভাবে করেন আপনারা?
না, এখানেও বিয়েতে আমাদের উত্তর আমেরিকায় কোনো শহীদ মিনার নেই। উত্তর আমেরিকায় বলতে আমি আমেরিকা এবং কানাডার কথা বলছি, অস্থায়ীভাবে করা হয়। যদিও প্রথম শহীদ মিনার প্রবাসে যেটা হয় লন্ডনে, তারপরে ইতিমধ্যে হয়েছে জাপানে, টোকিওতে হয়েছে, সিডনিতে হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও আমাদের এখানে হয়নি। এটা একাধিক কারণ রয়েছে। কারণটা যেটা তা হচ্ছে যে প্রবাসী বাঙালিদের মধ্যে তারা, যেমন ধরুন আমাদের টরন্টোতে যেখানে বাঙালি থাকে ড্যানফোর্ড এলাকায়, সেখানে একটা পার্কে এটা সিদ্ধান্ত দিয়েছে এবং তারা এমপি, এমপিপি সরকারিভাবে এবং সিটি কর্পোরেশন সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু বাঙালিরা নানা কারণে গ্রুপ তৈরি হয়ে, বিশেষ করে তারা পদর জন্য
ভ্যাঙ্কুভারে। আচ্ছা আচ্ছা,
এবং সেটা ঠিক শহীদ মিনারের মতো নয়, সেটা মানে প্রত্যেকটা ভাষার, মানে জলের সঙ্গে ভাষার যে একটা শব্দ, এটা একটা স্থায়ীভাবে করা হয়েছে কয়েক বছর আগে।
আচ্ছা, মিথুন আহমেদ, আমি আপনার কাছে আসছি আরেকবার। প্রবাসে আমাদের পরবর্তী প্রজন্ম বাংলা ভাষা, অন্যান্য তারা বহু সংস্কৃতির ভিতরে বেড়ে উঠছে, বাংলা ছাড়া, মানে ইংরেজি ছাড়া বাংলাকে কিভাবে নিচ্ছে, বা বাংলা সংস্কৃতি ঐতিহ্য তারা, তাদেরকে কিভাবে আমরা শেখাতে পারছি?
এই ধরনের সুযোগগুলো তো আমাদেরকে তৈরি করে দিতে হবে, বিশেষ করে সাংস্কৃতিক সংগঠনগুলো, বিশেষ করে এখানে যে বাংলাদেশ সোসাইটি রয়েছে, এখানে যে মিশন রয়েছে, তাদের অনেক দায়িত্ব। তারা যদি বাংলা স্কুলগুলোকে সক্রিয় করে তোলে, অবশ্যই এখানে বেশ কিছু বাংলা স্কুল রয়েছে, বিপার রয়েছে, উদিচির রয়েছে, কিন্তু এগুলো আসলে সংখ্যা বাড়ানো প্রয়োজন। এবং বিশেষ করে শিশুদের, নতুন প্রজন্মদের যারা এখানে বেড়ে উঠছে, যারা গত 20-25 বছর আগে ছোটবেলায় এসেছিল, তারা বাংলাদেশ থেকে আসলে এক ধরনের বাংলা শিক্ষার অভ্যস্ততা থেকে বা পরিবেশ থেকে এসেছিল, তারা বাংলাটা শিখেছে, কিন্তু একেবারেই এখানে নতুন করে যারা জন্মাচ্ছে তাদের ভেতরে প্রবণতাটা যে বেড়েছে সেটা আমার কখনই মনে হয়নি। বাংলার প্রতি আগ্রহ যে তাদের বেড়েছে আমার মনে হয়নি, কিন্তু এটাকে বাড়ানোর জন্য আমাদেরকেই এগিয়ে আসতে হবে। এখানে সংখ্যা বেড়েছে বাঙালিদের, সেই কারণে বাংলা শিক্ষার স্কুলগুলো বৃদ্ধি করতে হবে।
আমি শুধু পরবর্তী প্রজন্মের বাংলা ভাষার কথা বলছি না, আমি বলছি যে বাংলা কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি, যেটিকে আপনি বাংলা ভাষার পাশাপাশি বলতে পারেন বাংলাদেশের পোশাক, বাংলাদেশের খাবার, বাংলাদেশি আচরণ, কিংবা বাংলাদেশি মূল্যবোধ, কতটা আমরা পরবর্তী প্রজন্মের মধ্যে দিচ্ছি বা দিতে পারছি।
সেটা তো মানে আপনি এটা লক্ষ্য করবেন যে এখানে এক সময় খুবই ছোট্ট আকারে ছোট্ট গণ্ডির ভিতরে পয়লা বৈশাখ পালিত হতো, ছোট্ট গণ্ডির ভিতরে 21-16 ডিসেম্বর 26 মার্চ আমাদের জাতীয় দিবসগুলো পালিত হতো। এখন অনেক বড় আকৃতিতে বড় করে হয় এবং দেখবেন যে বাংলাদেশে যেমন করে বিভিন্ন দিনের পোশাক, 21 ফেব্রুয়ারির বর্ণমালার যে শাড়ি পরার ব্যাপারটি রেওয়াজটি চালু হয়েছে, এখানেও ঠিক একইভাবে সেটা ফলো করছে। তারপরে পয়লা বৈশাখে এখন তো রমনা বটমূলের মতন অনুষ্ঠানও সকালে শুরু হয়, গত বছর হয়েছে, এবারও হবে, মানে এত ভোরবেলা এত মানুষের সমাগম এবং সবাই সেই ধরনের শাড়ি পরে সেই ধরনের খোপায় ফুল গুজে সকালবেলা সেখানে হাজির হচ্ছে, কৃষ্টি বেড়েছে। এখন মূল্যবোধের কথা বলছেন যে এখন আসলে সব জায়গাতেই আসলে মানে মুখোশে ছেয়ে গেছে।
আচ্ছা, আমাদের আসলে হাতে আজকে সময় প্রায় শেষ হয়ে এসছে। মিতুন আহমেদ, 21-এর একটি কবিতা আপনার কাছ থেকে শ্রোতাদেরকে শোনানোর জন্য অনুরোধ করছি, আর সাইফুল্লাহ মাহমুদের কাছ মাহমুদ দুলালের কাছ থেকে আমি এই মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি।
ধন্যবাদ।
আমি মহাদেব সাহার 21-এর গান কবিতাটি মানে শোনাতে চাইছি, এটা আমার মনে হয় যে এই দিনের জন্য খুবই ভালো হবে। মহাদেব সাহা লিখেছেন, 21 মানি আসছে, সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, তাজুল ফিরে আসছে, 21 মানি মুক্তিযুদ্ধ ফিরে আসছে, সেই সাহসে বুক পেতে দেয়া তারুণ্য ফিরে আসছে, তারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে, শহীদেরা ফিরে আসছে, স্বাধীনতা ফিরে আসছে, বাংলাদেশ ফিরে আসছে, এই পদ্মা মেঘনার দেশে আবার 52 আসছে, 69 আসছে, 71 ফিরে আসছে, 21 মানি আসছে, স্বপ্ন আসছে, ভবিষ্যৎ আসছে, 21 মানি অতীত নয় আগামী, মৃত্যু নয় জন্ম, 21 মানি শাশ্বত বাংলার হিজল তমাল ভাটিয়ালি গান, শাপলা ফোঁটা দিঘি পদ্মা নদীর মাঝি, ঢাকার উন্মুক্ত রাজপথ দীর্ঘ মিছিল নগ্ন পায়ে হাঁটা সারাদিন, আমি কি ভুলিতে পারি, 21 মানি আসছে, সালাম আসছে, বরকত আসছে, তাজুল আসছে, মায়ের অশ্রু ভিজা চোখে আবার আশার ঝিলিক ফিরে আসছে, পিতার তপ্ত বুকে আবার বিশ্বাস ফিরে আসছে, সন্তানের ম্লান চোখে আবার স্বপ্ন ফিরে আসছে, 21 মানি আসছে, 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 21 মানি তাজুল ফিরে আসছে, এই শোষণের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ আসছে, সম্মিলিত সংগ্রাম আসছে, প্রতিবাদের জন্য চরম আঘাত আসছে, 21 মানি আসছে, বাংলা ভাষার দিন আসছে, কৃষ্ণচূড়া পলাশের দিন আসছে, 21 মানি দুনিয়া কাঁপানোর দিন আসছে, 21 মানি মাঠ ভরা পাকা ধানের গন্ধ, নদীতে রূপলি মাছ পালের নৌকা, 21 মানি দিগন্ত জোড়া আগামী দিনের স্বপ্ন, 21 মানি জয়নুলের ছবি, নজরুলের কবিতা, হৃদয়ে মথিত রবীন্দ্রনাথের গান, 21 মানি আমার সোনার বাংলা, 21 মানি পহেলা বৈশাখ, 21 মানি শহীদের পায়ের শব্দ, 21 মানি অজর অমর অবিনশ্বর, 21 মানি আসছে, 21 মানি আসছে, শহীদের আসছে, স্বাধীনতা আসছে, বাংলাদেশ আসছে, 21 মানি আসছে, সালাম আসছে, বরকত আসছে, তাজুল আসছে, খুব সুন্দর। Oh,
আর এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরুদ্দিন।
জ্যেষ্ঠ পদস্থ এক যুদ্ধ পর্যবেক্ষক বলছেন, সিরিয়ায় বিদ্রোহী দখলিত দামেস্ক উপকণ্ঠবর্তী পূর্বাঞ্চলীয় গোটায় মঙ্গলবার সরকারি বাহিনীর হামলা অভিযানে নিহত হয় কমসে কম 45 ব্যক্তি। অবরুদ্ধ এলাকাটিতে 2015 পর সবচেয়ে প্রাণঘাতী সংঘাতপূর্ণ পরিস্থিতি এভাবেই ওখানে বহাল রয়েছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সোমবারের বিমান হামলায় গোলা বর্ষণে প্রায় 100 ব্যক্তি প্রাণ হারায়। দামেস্কের বিদ্রোহীদের গোলার আঘাতে মঙ্গলবার এক ব্যক্তি নিহত হয়। সিরীয় রাজধানীর কাছাকাছি বিদ্রোহীদের এটাই শেষ প্রধান মজবুত ঘাঁটি এবং ওখানকার এই হঠাৎ বর্ধমান সহিংসতা স্বভাবতই সে কারণে আন্তর্জাতিক পর্যায়ে মনোযোগ আকর্ষণ করছে। আন্তর্জাতিক রেড ক্রস মঙ্গলবার শঙ্কা ব্যক্ত করে বলেছে, এভাবে এটা চলতে দেয়া যায় না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে দোষারোপ করছেন এই বলে যে 2016 প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার অবাঞ্ছিত হস্তক্ষেপের বিষয়টি তিনি ঠিকঠাক সামাল দেননি। সোমবার এক টুইট বার্তায় তিনি বলেন, 2016 নির্বাচন অবধি এবং তার পরেও ওবামা প্রেসিডেন্ট ছিলেন, রাশিয়ার অবাঞ্ছিত হস্তক্ষেপ নিয়ে কেন তিনি কিছু করেননি। এমন অভিযোগ ট্রাম্প আগেও বেশ কয়েকবার করেছেন এবং একই সঙ্গে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে পূর্বসূরিকে দোষারোপ তিনি করেছেন। এর আগে সোমবার দিন ক্রেমলিন অবাঞ্ছিত হস্তক্ষেপে সংশ্লিষ্টতার দায় অস্বীকার করে এবং মুখপাত্র ডিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। গেল সপ্তাহে ফ্লোরিডার একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় 17 জনের প্রাণহানির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন আগ্নেয়াস্ত্রক্রেতাদের পরিচিতি শনাক্তি প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপের উদ্যোগ প্রয়াসের প্রতি সমর্থন জানাচ্ছেন বলে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে গতকাল সোমবার দিন। গুলি চালিয়ে ব্যাপক মানুষ হত্যা প্রতিরোধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দেশব্যাপী যে জোরালো আহ্বানের সাড়া জেগেছে তারই প্রেক্ষাপটে ট্রাম্পের এ সমর্থন জানা গেল। সোমবার দিন শেষে দ্য ওয়াশিংটন পোস্ট এবং এবিসি নিউজ পরিচালিত যে সমীক্ষা ফলাফল প্রকাশ করা হয় তাতে দেখা গিয়েছে এ সমীক্ষায় অংশগ্রহণকারীদের 86% নিজেদেরকে ডেমোক্রেট দলীয় বলে পরিচয় দিয়েছেন এবং তারা অভিমত ব্যক্ত করেছেন যে আগ্নেয়াস্ত্র আইনে আরও কড়াকড়ি থাকলে ফ্লোরিডার ওই গুলিবর্ষণ ঘটনা আটকানো যেত। ওই সমীক্ষাধীন রিপাবলিকানদের 67% বলছেন আইনের কড়াকড়িতে হত্যাকাণ্ড প্রতিরোধ হতো না। দুপক্ষেরই 3/4 বেশিরভাগের বক্তব্য এই যে মানসিক অসুস্থতার পর্যবেক্ষণ প্রক্রিয়া এবং চিকিৎসা ব্যবস্থা আরও বেশি কার্যকর করা গেলে ওই ধরনের ঘটনা প্রতিরোধ করা যেতে পারে। সমীক্ষাধীন 77% বক্তব্য যে যুক্তরাষ্ট্রে ব্যাপক আগ্নেয়াস্ত্রের গুলিবর্ষণ প্রতিরোধে কংগ্রেস যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না, আর 62% বলছে এ ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা ডোনাল্ড ট্রাম্পের তরফে গৃহীত হচ্ছে না। জাতিসংঘ শিশু তহবিল বলছে বিশ্বের দরিদ্রতম দেশগুলোর কিছু সংখ্যকে সদ্যজাত শিশু সন্তানদের মৃত্যুর আশঙ্কা তুলনামূলকভাবে বিশ্বের সবচেয়ে বিত্ত বৈভবের দেশগুলোর চেয়ে নিরাপদ দেশগুলোর তুলনায় 50% চেয়েও বেশি। জাতিসংঘ শিশু সংস্থা বলছে সদ্যজাত শিশু সন্তানদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হল পাকিস্তান।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন বিল বার্বার। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.